الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আত-তারগীব ওয়া আত-তারহীব কিতাবে বর্ণিত রয়েছে, মদিনার তাজেদার উভয় জগতের সরদার হুজুর আলাইহি সালাতু ওয়া সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত লাভ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা বয়ান শোনার প্রথমে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আল্লাহ আযজা ওয়া জাল ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ, সে অনুযায়ী আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমিও নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য আমি বয়ান করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের স্বভাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে, গুণাবলী হচ্ছে, উত্তম দিক হচ্ছে লজ্জাশীলতা, লজ্জা করা। কিন্তু আজকে আমাদের কাছ থেকে এই লজ্জা বোধ, এই লজ্জা শব্দটা আমাদের কাছ থেকে ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছে। হযরতে সাইয়্যিদুনা শিহাবউদ্দিন সারহাওয়ার্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলার মহত্ত্ব ও মর্যাদা সম্মানের জন্য রূহকে নত করাই হচ্ছে লজ্জা। আল্লাহ তাআলার মহত্ত্ব ও মর্যাদার সম্মানের জন্য রূহকে নত করা, নিজেকে নত করা হচ্ছে লজ্জা। হযরতে সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালামের লজ্জা এই প্রকৃতির যে বর্ণিত আছে, তিনি আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে আপন পাখা দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইসরাফিল আলাইহিস সালাম এই ফেরেশতা এত লজ্জা করে যে নিজের ডানা দিয়ে, পাখা দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন। হযরতে সাইয়্যিদুনা উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লজ্জাও এই ধরনের যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবদ্ধ রোমে গোসল করতেও আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে অবনত হয়ে যাই। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে আকায়ে দু জাহান হুজুর আকরাম আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেছেন, লজ্জা ইমানের অংশ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় লজ্জাশীল ব্যক্তি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল যারা, তারা আল্লাহ তাআলাকে লজ্জা পান। আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা পাই?
আজকে আমাদের স্বভাব তো এটা যে আমার কোনো ভাই কোনো কাজ করা দেখে ফেলবে আমি তাকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাই না। আমি বেহায়াপনা করি, মানুষকে লজ্জা পাই কিন্তু আল্লাহকে লজ্জা পাই না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা প্রিয় ছিলেন তিনারা, সেটা হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, সেটা মানুষের মধ্যে হোক কিংবা ফেরেশতার মধ্যে হোক, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া ইলাহি দে হামে ভি দৌলতে শরম ও হায়া, হযরতে উসমা গনি বা হায়াকে ওয়াসতে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ফকি আবুল আইন সামারকান্দি রহমাতুল্লাহ তাআলা বলেন, লজ্জা দুই প্রকার, এক লোকদের ব্যাপারে লজ্জা, আর দুই আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে লজ্জা। লোকদের ব্যাপারে লজ্জা করার উদ্দেশ্য এটা যে তুমি নিজেকে দৃষ্টিকে হারামকৃত বস্তু থেকে বাঁচাও, আর আল্লাহ তাআলার ব্যাপারে লজ্জা করার উদ্দেশ্য হচ্ছে এটা তুমি তার নিয়ামতের পরিচয় লাভ করো, তার নাফরমানি করা থেকে লজ্জা করো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, স্বভাবগত ও শরীয়তের দৃষ্টিকোণ থেকেও লজ্জাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। স্বভাবগত লজ্জা এটা যে আল্লাহ তাআলা সকল জীবের মধ্যে সৃষ্টি করেছেন, এটা সৃষ্টিগতভাবে প্রত্যেকটি মানুষের মাঝে এই লজ্জা রয়েছে। অন্যভাবে যেটা রয়েছে, আর শরীর লজ্জা বলা হয় বান্দা আল্লাহ তাআলার নিয়ামত সমূহ নিজের অপরাধ সমূহের উপর চিন্তা ভাবনা করে লজ্জিত অনুতপ্ত হওয়া, আর এই লজ্জা আল্লাহ তাআলা ভয়ের কারণে আগামীতে গুনাহ থেকে বাঁচার এবং নেকি সমূহ করার প্রচেষ্টা। উলামায়ে কেরাম বলেন, লজ্জা এমন একটি চরিত্র যা মন্দ কাজ ত্যাগ করার প্রতি উদ্বুদ্ধ করে এবং হকদারের হক কম করা থেকে বাধা প্রদান করে। অর্থাৎ কোনো প্রকারের অন্যায় অবিচার অপরাধমূলক কাজ থেকে বেঁচে থাকার জন্য এবং যার যে হক রয়েছে ওই হক পরিপূর্ণ আদায় করার জন্য উদ্বুদ্ধ করবে, গুনাহ থেকে বাঁচাবে এবং সকল প্রকার অবিচার থেকে যার প্রতি হক আদায় করার প্রয়োজন ওই হককে পরিপূর্ণরূপে আদায়ের জন্য উদ্বুদ্ধ করা। ফর এক্সাম্পল, কেউ আমার কাছে কিছু টাকা পায়, সে আমার কাছে পাওনা দেয়, এর প্রকৃত লজ্জা হচ্ছে তাকে পরিপূর্ণরূপে সেটাকে আদায় করে দেয়া। আমি যখন কারোর সাথে কথা বলছি এর লজ্জা হচ্ছে কি, আমি তার সাথে যা বলছি তা হচ্ছে সত্য কথা বলা। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লজ্জা কখনো ফরজ কখনো ওয়াজিব হয়ে থাকে। যেমন কোনো হারাম ও নাজায়েজ কাজ থেকে লজ্জা করা, কখনো মুস্তাহাব যেমন মাকরুহ তানজি থেকে বেঁচে থাকতে লজ্জা করা, এবং কখনো মুবাহ অর্থাৎ করা না করা একরকম যেমন কোনো শরি মুবাহ কাজ করা থেকে লজ্জা করা, কখনো সেটা ফরজ হয়ে যায়, যদি সেটা হারাম কাজ হয়ে থাকে তখন লজ্জা করাটা কি হবে, ফরজ কিংবা ওয়াজিব হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই লজ্জাশীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক সম্মান এবং ইজ্জত দান করেছেন। যারা লজ্জাশীল হয়ে থাকে, যারা লজ্জার কারণে গুনাহ থেকে বেঁচে থাকে, যারা লজ্জার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্য থেকে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক অনেক যাজায় খায়ের দুনিয়া এবং আখরাতে দান করেন। আসুন আমরা একটা ঘটনা শুনি, যে বসরার এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাই মিসকি নামে প্রসিদ্ধ ছিল। মুশকে আরবিতে মিস বলা হয়, সেই কারণে মিসকির অর্থ দাঁড়ায় সুগন্ধিযুক্ত, অর্থাৎ মুশকের সুগন্ধিতে সুরভিত হওয়া, ওই ব্যক্তিকে মিসকি বলা হচ্ছে। ওই বুজুর্গ সর্বদা সুগন্ধিযুক্ত সুরভিত থাকত, অত্যন্ত সুগন্ধ তার শরীর থেকে ছড়াত, সে যে রাস্তা দিয়ে অতিক্রম করত ওই রাস্তা সুগন্ধময় হয়ে যেত। যখন মসজিদে প্রবেশ করতেন তখন তার সুগন্ধি দ্বারা লোকদের এটা জানা হয়ে যেত যে হযরতে মিসকি রহমাতুল্লাহ তাআলা মসজিদে চলে এসেছেন, অর্থাৎ তার শরীর থেকে এত খুশবুদার খুশবু বের হতো যে ওই খুশবুর কারণে তিনি যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তা তো খুশবু হতো। মসজিদে গেলে অন্যান্য মুসল্লিদের তার চেহারার দিকে না দেখে যেমন কোনো মুসল্লি পিছন দিয়ে আসছে আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু তিনি যখন মসজিদে আসতো মসজিদে খুশবুতে ভরে যেত, আর সবাই বুঝতে পারতেন যে তার চেহারা না দেখেও যে হযরতে মিসকি রহমাতুল্লাহ তাআলাই মসজিদে তাশরিফ নিয়ে এনেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন প্রিয় ইসলামী ভাইরা, কেউ আরজ করলো, তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার হয়তো সুগন্ধির জন্য অনেক টাকা খরচ করতে হয়, এই যে এত সুগন্ধি, যে রাস্তা দিয়ে যান, মসজিদে আসেন, যেখানে যায় সুগন্ধি আর সুগন্ধি হয়ে যায়, এই জন্য নিশ্চয়ই অনেক টাকা আপনি খরচ করেন। তখন তিনি বললেন, আমি কখনো সুগন্ধি কিনে লাগাইনি, আমার সুগন্ধির বিষয়টা একটি আশ্চর্যকর ঘটনা। সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, আমি বাগদাদ শরীফে এক সম্ভ্রান্ত ঘরে জন্মগ্রহণ করি। যেভাবে সম্পদশালীরা নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকে, আমাকেও একইভাবে শিক্ষা দেওয়া হয়। আমি খুব সুন্দর, অত্যন্ত সুন্দর এবং লাজুক প্রকৃতির, অর্থাৎ লজ্জাশীল ছিলাম। কেউ আমার পিতাকে বলল, তাকে বাজারে বসান যেন সে লোকদের সাথে মিলেমিশে যায় এবং তার লজ্জাটা কিছু কমে যায়, কম হয়। এমনকি আমাকে এক কাপড় ব্যবসায়ী, কাপড় বিক্রেতার দোকানে বসানো হলো। একদিন এক বৃদ্ধা কিছু দামি কাপড় বের করল, অতঃপর কাপড় ব্যবসায়ীকে, অর্থাৎ বিক্রেতাকে বলল, আমার সাথে কাউকে পাঠিয়ে দিন যেন সেগুলো পছন্দ হবে, যেগুলো সেগুলো রেখে দেবে, আর বাকি যেটা রেখে দেবো সেটার টাকা আমি তাকে পরিশোধ করে দিতে পারি। যেটা আমাদের দেশে অনেক সময় হয়ে থাকে, যে বাজার থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে দোকান থেকে বেশি সামান, যেটা পছন্দ হবে বাড়িতে রেখে দেবো, এটা টাকাটাও দিয়ে দিলাম, আপনাদের কোনো কর্মচারী দিয়ে দেন। এমনইভাবে ওই দোকানদারকে যখন বলা হলো, তখন কাপড় বিক্রেতা আমাকে ওই বৃদ্ধা মহিলার সাথে পাঠিয়ে দিল। ওই বৃদ্ধা আমাকে একটি বিশাল আলিশান মহলের মধ্যে নিয়ে যায় আর একটি অত্যন্ত সুসজ্জিত রুমে পাঠিয়ে দেয়। আমি সেখানে গিয়ে দেখলাম এক অলংকার ধারা সুসজ্জিত সুন্দর পোশাক পরিহিত যুবতী মহিলা এক সিংহাসনের উপর, আসনের উপর বিছানো অঙ্কিত কার্পেটের উপর বসা আছে। আসন ও বিছানা সব কিছু সোনালি রঙের অঙ্কিত তার, আর এমন মনোরম যে এরকম আমি কখনো দেখিনি। আমাকে দেখতেই ওই মহিলার উপর শয়তান চলে বসল, সে একদম আমার দিকে ঝাঁপিয়ে পড়ল আর জড়িয়ে ধরে গুনাহের কাজে ব্যস্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করল। আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভয়ে কেঁপে উঠলাম। আমি বললাম যে আল্লাহকে ভয় করো, কিন্তু তার উপর শয়তান পুরোপুরিভাবে প্রভাব বিস্তার করছিল। যখন আমি তার জোরাজুরি দেখলাম, তখন গুনাহ থেকে বাঁচার জন্য আমি পন্থা ভাবতে লাগলাম, চিন্তা করতে লাগলাম। আর আমি তাকে বললাম, আমার ইস্তেঞ্জার যাওয়ার প্রয়োজন, টয়লেটে যাওয়ার প্রয়োজন। এই কথা বলতেই ওই মহিলাটি আওয়াজ করল, যখন সে আওয়াজ করল, চারদিক থেকে দাসীরা চলে আসলো এবং আমাকে রাস্তা দেখালো, আমাকে ইস্তেঞ্জাখানায় নিয়ে গেল, টয়লেটে নিয়ে গেল। আমি যখন ইস্তেঞ্জায় পৌঁছলাম, পৌঁছার পর আমি পন্থা বের করতে লাগলাম যে ওই গুনাহ থেকে, বেহায়াপনা থেকে, বেবিচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লজ্জাবোধ আমাকে যেন কুরে কুরে খাচ্ছিল। ওই মহিলার সাথে বেবিচার করতে আমার প্রতিপালক আল্লাহ তাআলার কাছে লজ্জা অনুভব হচ্ছিল, আমার মধ্যে জাহান্নামের শাস্তির ভয় বিদ্যমান ছিল। অতঃপর যখন আমি রাস্তা দেখলাম, ইস্তেঞ্জার প্রবেশ করলাম, ইস্তেঞ্জাখানায় আবর্জনা ধারা, আমার হাত এবং মুখকে মেখে নিলাম। ওই টয়লেটের যে আবর্জনা ছিল, ওই টয়লেটের আবর্জনা ধারা আমার মুখ হাতের মধ্যে বেঁকে নিলাম। যখন হাত এবং মুখে মেখে নিয়ে টয়লেট থেকে বের হলাম, কাজের লোকরা, দাসীরা রুমাল নিয়ে, তোয়ালে নিয়ে অপেক্ষা করছিল আমার জন্য। আমি চোখকে খুব বড় বড় করে পাগলের মতো আওয়াজ করতে লাগলাম। যখন আমার এই অবস্থা দেখল, সকল দাসীরা পালাতে লাগলো এবং সবাই মিলে আমাকে একটি হুগলা ধারা বস্তু দ্বারা আমাকে আবৃত করে বাগানের মধ্যে নিক্ষেপ করে পাগল পাগল বলে ফেলে আসলো। যখন আমাকে ফেলে আসলো, আমি যখন নিশ্চিত হলাম যে সবাই চলে গিয়েছে, তখন আমি উঠে নিজের কাপড় এবং শরীরকে ধৌত করে পবিত্র করে নেই এবং নিজের ঘরে চলে গেলাম, কিন্তু কাউকে এ কথা বলিনি। ওই রাতেই আমি স্বপ্নে দেখলাম যে কে যেন আমাকে বলছে, হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এর সাথে তোমার কি চমৎকার মিল রয়েছে। আর বলল, তুমি কি আমাকে চিনো? আমি বললাম, না। তখন তিনি বললেন আমি জিব্রাইল আলাইহিস সালাম। এরপর তিনি আমার মুখ ও শরীরের উপর, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম তার নিজের হাতকে বুলিয়ে দেন, তখন থেকে আমার শরীর থেকে মুশকের উৎকৃষ্ট ধরনের সুগন্ধ বের হতে লাগলো। আর এই সুগন্ধিটা হচ্ছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালামের মুবারক হাতের সুগন্ধি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো, লজ্জাশীল যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং গুনাহের প্রতি ঘৃণার বরকতে গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে সফলকাম হয়ে যায়। জানা গেল যে গুনাহ সমূহ থেকে বাঁচার ক্ষেত্রে লজ্জা খুবই কার্যকর। লজ্জার অর্থ হলো দোষারোপ করার ভয়ে লজ্জা অনুভব করা, এর দ্বারা উদ্দেশ্য ওই গুণ যা ওই সকল জিনিস থেকে বাধা প্রদান করে, যা আল্লাহ তাআলা এবং সৃষ্টি জীবের কাছে অপছন্দনীয় হয়ে থাকে, লোকদেরকে লজ্জা করে এরকম কোন কাজ থেকে বিরত থাকা যা তাদের নিকট ভালো নয়, সৃষ্টি জীব থেকে লজ্জা বলা হয়। এটাও উত্তম কথা যে সাধারণ লোকদের থেকে লজ্জা করা দুনিয়াবী নোংরামি থেকে বেঁচে থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই লজ্জাশীলতা সম্পর্কে আমরা শুনলাম যে লজ্জাশীলতা, ওই লজ্জাশীল যুবককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তাকে বাঁচিয়ে নিলেন, ওই লজ্জাশীলতা তার মাঝে থাকার কারণে সে গুনাহ থেকে বেঁচে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কৃত হলেন। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামে লজ্জাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসে পাকে বর্ণিত রয়েছে। নিশ্চয়ই প্রত্যেক ধর্মের একটি স্বভাব আছে, আর ইসলামের স্বভাব হলো লজ্জাশীলতা। প্রত্যেকটা ধর্মের ভিন্ন ভিন্ন একটা স্বভাব, আর আমাদের ধর্ম ইসলাম ধর্মের স্বভাব কি? লজ্জাশীলতা। আজকে কিন্তু আমরা এটার উল্টাটা করি, বলি আরে এ কিছু করতে পারবো না, লজ্জা করে বেশি, বলি না আমরা মাযাল্লাহ নাউজুবিল্লাহ। শুনেন, হাদিসে পাকের দিকে যাই আমরা। প্রিয় ইসলামী ভাইরা, প্রত্যেক উম্মতকে কোনো না কোনো বিশেষ স্বভাব দান করা হয়েছে যা অন্যদের স্বভাবের উপর প্রাধান্য লাভ করে, আর ইসলামের ওই স্বভাব হলো লজ্জাশীলতা। এই জন্য লজ্জা এমন একটি স্বভাব যা চারিত্রিক গুণাবলীর পরিপূর্ণতা, ইমান মজবুত হওয়ার মাধ্যম এবং তা আলামতের মধ্যে অন্যতম। এমনকি হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম রাসূল মুহতাসাম শাফি ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে, আর লজ্জা ইমানের একটি শাখা। ইমানের 70টি শাখা রয়েছে, সেই মুসলিম শরীফের বর্ণিত রয়েছে 35 পৃষ্ঠাতে যে 70টির অধিক ইমানের শাখা, আর তার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জাশীলতা। অন্য এক হাদিস শরীফে বর্ণিত রয়েছে লজ্জা ইমানের অঙ্গ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যেভাবে ইমান মুমিনকে কুফরি গ্রহণ করা থেকে বাধা প্রদান করে, সেভাবে লজ্জা লজ্জাশীল ব্যক্তিকে অবাধ্য সমূহ থেকে বাঁচিয়ে রাখে। এখানে রূপকভাবে এটাকে ইমান থেকে বলা হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হুজুর তাজদারে মদিনা রাহাতে কলব সিনা আলাইহি সালাত ওয়া সালাম ইরশাদ করেন, সাহাবীদেরকে দেখলেন যিনি নিজের ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন, অর্থাৎ অধিক লজ্জা করা থেকে নিষেধ করছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন তাকে ছেড়ে দাও, নিশ্চয়ই লজ্জা ইমানেরই অঙ্গ। প্রিয় ইসলামের হাদিসে পাকের মধ্যে রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়েত থেকে পাওয়া যায়, নিঃসন্দেহে লজ্জা এবং ইমান দুইটি পরস্পর মিলিত, সুতরাং যখন একটি উঠে যায় তখন অপরটিও উঠে যায়। লজ্জা এবং ইমান এটা মিলিত দুটি বস্তু, যখন লজ্জা উঠে যায় তখন মিলিত বস্তু ইমানও উঠে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, হযরতে সাইয়দুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন লজ্জা শুধুই মঙ্গল কল্যাণী বয়ে আনে, আর নির্লজ্জতা অকল্যাণ বয়ে আনে। আজকে আমরা ক্রমান্বয়ে এই লজ্জাশীলতা থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আজকে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে পুরুষ যারা আছে, যুবক ছেলে, ছেলেরাও লজ্জাশীলতা থেকে বের হয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের মেয়ে যারা আছে ক্রমান্বয়ে লজ্জা থেকে বের হয়ে যাচ্ছে। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখি, এবং আমরা কিছু তথাকথিত ব্যক্তিত্ব আছি যারা বয়স্ক হয়েছে, বয়স হয়েছে, কিন্তু যখন আমরা কোনো অনুষ্ঠানের মধ্যে যাই তখন যেন আমাদের চিন্তা চেতনা বিকৃত হয়ে যায়, আমরা আমাদের পরিবারের ওই মেয়েদেরকে আরো উৎসাহিত করে থাকি। বিশেষত বিয়ের অনুষ্ঠানগুলোতে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেহায়াপনা যখন বর আসে তাদের সাথে যেন মানে যাদের সাথে বিবাহ বৈধ এদের সাথে মিল্লামেশা করা, হাসি তামাশা করা কোনো আমরা এটা না যায় যে মনে করি না, এরকম একটা চিন্তা চেতনা আমাদের মাঝে টেন্ডেন্সি অবস্থান সৃষ্টি হচ্ছে। বেহায়াপনা নির্লজ্জ আমরা এমন হয়ে গিয়েছি যে আমি আমার মেয়েকে আমি আমার বোনকে বেহায়াপনার মধ্যে উৎসাহিত করতে দ্বিধাবোধ করছি না। বলবেন যে হুজুর আপনি কি বলছেন, আমি কি কখনো আমার মেয়েকে দেখে বেহায়াপনার মধ্যে লিপ্ত করাতে পারি? হ্যাঁ আমি করছি, আমি আমার পকেটে টাকা খরচ করে আমার মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান করি না, নাকি শয়তান এনে টাকা দিয়ে যায়? আমি আমার পকেটের টাকা খরচ করে গায়ে হলুদ অনুষ্ঠান করি, আর সেখানে কি হচ্ছে? দেহায়াপনা হচ্ছে, সেখানে কি হচ্ছে? ছেলে এবং মেয়ের সংমিশ্রণ ঘটছে, দেহায়াপনা ঘটছে। আজকের সমাজের মধ্যে আনন্দ বলতে আমরা উৎসব বলতে যেটাকে সংজ্ঞায়িত করছি সেটা শুধুমাত্র বেহায়াপনাকে সংজ্ঞায়িত করি। আজকে আনন্দ মিনিংস হচ্ছে ছেলে এবং মেয়ের সংমিশ্রণ। ইসলামী শরীয়তে আনন্দ উদযাপন করতে কখনো নিষেধ করেননি, বরং নিয়ামতের সুক্রিয়া করার জন্য আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উৎসাহিত করেছেন, কিন্তু সেটা হবে শরীয়তের বিধিবিধানের মধ্যে। পুরুষ পুরুষের সাথে একত্রিত হয়ে, মহিলা মহিলার সাথে একত্রিত হয়ে শরীয়তের সীমাবদ্ধের মধ্যে থেকে আনন্দকে প্রকাশ করবে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের চিন্তা চেতনা এত বিকৃত হয়ে যাচ্ছে যে আজকে আমরা আনন্দ বোধ প্রকাশ করার মাধ্যমই মনে করি ছেলে এবং মেয়ের সংমিশ্রণ। বাস্তবতা কিন্তু তাই, আজকে আমরা নিজের ভালো কাজগুলোকে করছি। বিবাহের অনুষ্ঠান এটা একটি পবিত্র অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে একটি বংশের ক্রমধারা কেয়ামত পর্যন্ত জারি করার একটা মাধ্যম, ঠিক কিনা ভাই? যে বিবাহের মাধ্যমে আমাদের বংশধারা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আসবে, দয়া আসবে। আমরা প্রত্যেকে চাই যে আমার ছেলে সচ্চরিত্রবান হোক, আমরা চাই কিনা? আমি চাই না আমার ছেলে চরিত্রবান হোক নাকি চরিত্রহীন হোক, আমরা চাই। আমার ছেলে মদ পানকারী হোক এটা আমরা চাই না, ভালো হোক সেটা চাই। আমরা সবাই বলবো আমার ছেলেটা যেন, হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন চরিত্রবান হয়, আল্লাহর ওলি হয়, নেককার হয়, আনুগত্যশীল হয়, বলি কিনা আমরা? এই আশা করি কিনা? এই পৃথিবীর মাঝে এমন কোন পিতা আছে, এমন কোন মা আছে যে চাইবে না তার সন্তান নেককার হোক না হোক? কে চাইবে না তার সন্তান তার বাধ্যগত না হোক? সবাই চাইবে, সবাই এটাই আশা করে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমি তেঁতুল গাছের বিচি লাগিয়ে আমি আশা করছি আপেল গাছ পাওয়ার। তেঁতুল গাছের বিচি লাগিয়ে বলতেছি হুজুর দোয়া করেন এখানে যেন আপেল গাছ ধরে, এটা কি একটা হাস্যকর বিষয় না প্রিয় ভাই? এটা কি ব্যাকুবের একটা প্রলাপ না? যে আমি আমার বিবাহের অনুষ্ঠানের মধ্যে, যে বিবাহের মাধ্যমে আমি সন্তান আশা করছি, যেখানে শুভ সূচনা হচ্ছে, ওই বিবাহের অনুষ্ঠানগুলো আমি নর্তকী ধারা নাচিয়ে বেহায়াপনা করে গান বাজনা করে উলঙ্গপনা করে মদ পান করে সূচনা করছি, আর আমি আশা করছি আমার সন্তান নেককার হবে, আমার ঘর সুখের হবে, আমার ঘর কল্যাণের হবে, আমার ঘর এই সুন্দর এই পৃথিবীর বেহেশতের বাগান হবে, এটা তো পাগলের প্রলেপ মাত্র। যদি হাকিকতে আপনার দিল চায়, প্রকৃত অর্থে আমার দিল চায় যে আমার পরিবার সুন্দর হোক, আমার বংশধর নেককার হোক, আমার ছেলে পবিত্র হোক, আমি নিজে চরিত্রবান থাকি, প্রথমে আমাকে চরিত্রবান হতে হবে, বেহায়াপনা থেকে বাঁচতে হবে। আজকে লজ্জার ব্যাপারে কি বলবো প্রিয় ভাই? আজকে লজ্জা শরমকে আমরা যেন পানির সাথে মিশিয়ে পান করে ফেলেছি, আমাদের কাছে নাই। আমি বাবা হয়ে আমার মেয়েকে আমার ছেলেকে সাথে নিয়ে টেলিভিশন দেখি, সেখানে টেলিভিশনই কি আপনাকে বাবাকে সালাম করার শিখায়? সেখানে শিখানো হচ্ছে বেহায়াপনা, কিভাবে একটি মেয়ে অন্য ছেলের হাত ধরে বের হয়ে যাবে সেটাই শিখানো হচ্ছে। ভালো কিছু সন্তান একসাথে বসে কিন্তু গ্রহণ করে না। একটা নাটকের মধ্যে যখন অনেকগুলো দৃশ্য দেখানো হয় তার মধ্যে খারাপ দৃশ্যটাই সাধারণত ছোটরা গ্রহণ করে থাকে, খুব মাইনরিটি পার্সন অল্প সংখ্যক যারা ভালোটাকে গ্রহণ করে। আজকে আমি টাকা খরচ করে সময়কে ব্যয় করে আমার ছেলেকে সাথে নিয়ে বসে বসে নাটক দেখি আর হাসি, ঠিক না? দাঁত বের করে যেন আমি তাকে এই শিক্ষা দিচ্ছি, বাবা তুমি যখন বড় হবা এই যে সিনেমার মধ্যে যেমন দেখছো এমনই ভাবে মেয়েকে নিয়ে তোমাকে ভেঙে যেতে হবে। আমার মেয়েকে আমি এটা শিক্ষা দিচ্ছি, আমি আমার ছেলেকে এটা শিক্ষা দিচ্ছি, আমার স্ত্রীকে আমি এটাই শিক্ষা দিচ্ছি। আকলকে বুঝেন, নিজের একটা সেন্স নিয়ে চিন্তা করেন, ভাই আমি করছিটা কি, আমাদের লজ্জা গেল কোথায়। একটি সময় ছিল, সত্যি কথা, আমিও যখন ছোট ছিলাম যে বড় ভাই এর চোখের দিকে তাকিয়ে কথা বলাকে লজ্জা বোধ করতাম, বাস্তব না? মা বাবা তো দূরের কথা। আমার মনে আছে আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়ে কয়েকদিন কথা বলছি আমার মনে নেই, চেহারার দিকে হয়তো যখন কথা বলতাম তখন চাইতাম না, অন্য সময় চাইতাম। লজ্জা বোধ, শ্রদ্ধা, কয়েকটি কারণে মানুষ মানুষকে কাছে টেনে নেয়, শ্রদ্ধা বোধ। কিন্তু আজকে আমরা আধুনিকতার নাম নিয়ে জিনিসটাকে এমন করে ফেলছি যে আজকে বেহায়াপনা বানিয়ে ফেলছি। আজকে প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের নাট্যমঞ্চ হয়ে গেছে, প্রত্যেকটি ফাংশন নাট্যমঞ্চ হয়ে গেছে। ফার্স্ট নাইট বলেন, হ্যাপি নিউ ইয়ারের নামে বেহায়াপনা বলেন, আর আমার ঘরের বিয়ের অনুষ্ঠানের নামে বলেন, সুন্নতের খাতনার নামে বলেন, বিভিন্ন নাম ভিন্নতর বেহায়াপনা সব একরকম হয়ে গিয়েছে, বাস্তব কিনা? প্রিয় ইসলামী ভাইরা, এ থেকে আমাকে বাঁচতে হবে। লজ্জা ইমানের অংশ বলা হয়েছে, আজকে আমি লজ্জা শরমকে দূরে ঠেলে দিচ্ছি। আমি আমার প্রজন্মকে আমি নিজ হাতে, আমি আমার পকেটের টাকাকে খরচ করে, নিজের শ্রমকে দিয়ে, মেধাকে দিয়ে আমি আমার জাতিকে ধ্বংস করছি। এজন্য অন্য কেউ দায়ী না, অন্য কাউকে বলে কোনো ফায়দা নেই, এজন্য আমি নিজে দায়ী। আসুন আমি নিজে লজ্জাবোধ হই। আপনি যখন লজ্জাবোধ হবেন, আপনার মাঝে লজ্জাবোধ সৃষ্টি করবেন, আপনার সন্তান সে লজ্জা শিখবে, আপনি থাকবেন বেহায়া। ওই যে আমাদের অনেকের আছে না, আমাদের দেখে সমাজের মধ্যে এটা দেখি, বাবা সিগারেট খায় আর ছেলে এই বাবা তুমি কিন্তু কোনো সিগারেট খাবে, এটা খাওয়া ভালো না। ওই ছেলে লুকিয়ে লুকিয়ে হাসতে বলছে, বাবা কত বড় বেয়াক্কল, সে নিজে করতেছে আমার নিষেধ করে। এটা কিভাবে সম্ভব যে ছেলের সামনে বাবা সিগারেট খাচ্ছে আর ওই সন্তান সিগারেট খাবে না? ছেলের সামনে বাবা সিনেমা দেখছে, বেহায়াপনা করছে আর ছেলে করবে না? ছেলে তো তিন গুণ বেশি করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা লজ্জা, প্রকৃত যে লজ্জা হওয়া উচিত এ লজ্জা আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী এটাই চায়, দাওয়াত ইসলামীর চাওয়া এটাই যে মুসলমান প্রত্যেকে লজ্জাশীল হয়ে যাক। সে নর কিংবা নারী, মহিলা কিংবা পুরুষ, সে যার যার অবস্থান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, পুরুষগণ তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে অবনত রাখো। কিন্তু আজকে কি আমি আমার চোখকে অবনত রাখি? বের হই বাস শুরু হয়ে যায়, লজ্জা শরম সব শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে আসানি দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, লজ্জাশীলতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামিয়াবি দান করুক। দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে যেন আমরা প্রত্যেকটা মুসলমান মুসলমানিত্বকে নিয়ে বেঁচে থাকতে পারি, ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা চলতে পারি। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি দাওয়াত ইসলামের মাদান পরিবেশের সাথে সম্পৃক্ত হই, বাস্তবিকই আমি নিজেকে একজন লজ্জাশীল মানুষ হিসেবে, লজ্জাশীল মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। দাওয়াত ইসলামী আমাকে আমার যে বিবেকের মাঝে ঝং ধরে গিয়েছে, যে বিবেক কাদাযুক্ত হয়ে গিয়েছে, ওই কাদাগুলোকে সরিয়ে দেয়, ওই ঝংগুলোকে সরিয়ে দিয়ে আমার বিবেককে জাগ্রত করে দেয়। আমার বিবেক আছে ঠিকই, আপনারা সবাই বলবেন, আমিও বলবো, বাংলাদেশের পৃথিবীর সমস্ত মানুষ বলবে, খারাপকে খারাপ বলবে, ঠিক কিনা? কিন্তু অবস্থা চেঞ্জ করে সে খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো দাওয়াত ইসলামী ওই অবস্থানটাকে পরিবর্তন করে দিয়ে তার মাঝে বিবেকটাকে জাগ্রত করে দেয় যে ভাই আপনি যে এটা করছেন এটা কি ঠিক? তখন সে বলে যে না ঠিক না, তাহলে কি করতে হবে? ফিরে আসতে হবে, চলেন আমরা ফিরে চলি সঠিক পথের দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে, মদিনার দিকে, যে পথ আমাদেরকে দেখিয়েছেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথ দেখিয়েছেন আমাদের সাহাবায়ে কেরাম, যে পথ দেখিয়েছেন আমাদের আউলিয়ায়ে কামেলিন, বুজুর্গানে দিন, আমরা সেই পথে চলতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
মরি যেনু ঈমান নিয়ে